এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা কল্যাণের কথা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পড়বে, আল্লাহ তাআলা তাকে এক কিরাত সওয়াব দান করবেন। এক কিরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমতুল্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতু ওয়াসালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। লিকুল্লি বিদায়াতিন নিহায়াতুন, প্রত্যেক শুরুর একটি শেষ আছে। একটি সময় ছিল যখন আমাদের প্রোগ্রাম কল্যাণের কথা শুরু হয়েছিল, এবং আজ কিবলা নিগ্রান সুরার এই প্রোগ্রাম কল্যাণের কথা সমাপ্ত হতে চলেছে। আর আমাদের আজকের এই প্রোগ্রাম হচ্ছে, এভাবে বলা যায় যে, একেবারে সমাপনী টপিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে স্বীয় দরবারে কবুল করুক। আপনাদের যে কলসমূহ বাকি রয়েছে ইনশাআল্লাহ আমরা সেগুলো যুক্ত করব, এবং কিছু বিষয়ের উপর কিবলা নিগরান সুরার সাথে আলাপ করব। দাওয়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার নিগরান হজরত মৌলানা হাজি মোহাম্মদ ইমরান আত্তারি আমাদের সাথে স্টুডিওতে আছেন। হাজি সাহেব, আমি প্রথম যে প্রশ্নটি আপনার নিকট করতে চাই, প্রথম প্রশ্ন হচ্ছে এই, একদিকে তো আমরা দেখতে পাচ্ছি আমির আহলে সুন্নাতের আদর্শ, দেখতে পাচ্ছি সৎ লোকদের আদর্শ, আমরা দেখতে পাচ্ছি তিনি মাহে রমজানুল মুবারকের বিদায়ের কারণে চিন্তিত হচ্ছেন, অতঃপর দ্বিতীয়ত আমরা নেক কাজ করতে পারিনি, এবং যেমনটি আমাদের নেক কাজ করা উচিত ছিল সেই নিয়মে আমরা করতে পারিনি, আরও প্রচেষ্টার ক্ষেত্রে মানসিকতা তৈরি করছি। এবং আরেক শ্রেণীর লোক যারা এটা ভাবছেন যে এইবারের চাঁদ কতদিনের হবে, 29-এর হবে অথবা 30-এর হবে, চাঁদ দেখা যাবে অথবা দেখা যাবে না, কখন দেখা যাবে অথবা কখন দেখা যাবে না, ঈদ কোন দিন হবে অথবা কোন দিন হবে না, আপনি কি মনে করেন এমন বিষয় নিয়ে আমাদের পাবলিকের মাঝে আলোচনা করা কি উচিত?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়্যিন। একটি পাবলিক টপিক চলছে, একটি বার্ষিক টপিক চাঁদ সংক্রান্ত, চাঁদ কখন দেখা যাবে, 29-এ হবে অথবা 30-এ হবে। আমরা চাই এই বিষয়টি যেন মানুষের মুখ থেকে বের না হয়, কেননা বিষয়টি চলমান এবং কথাবার্তা চালু রয়েছে। চাঁদ কেমন হবে, 29-এর হবে অথবা 30-এর হবে, 29-এর হবে নাকি 30-এর হবে, 29-এর হবে, 30-এর হতে পারে না, এমন তর্ক অথবা এমন আলোচনা হয় না। কোনো কোনো মানুষ এইভাবে কথা বলে, সালমান ভাই, কিন্তু এমন আলাপ আলোচনা দ্বারা কিছুই অর্জন হয় না। 29-এর হোক অথবা 30-এর হোক, এটা তো চূড়ান্ত। 29 হোক অথবা 30 হোক, এই দুটি থেকে কোনো একদিন রমজান তো আমাদের থেকে বিদায় নেবে, তখন লাইলাতুল জায়েজা আসে, এবং এটি হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট রাত। যে রাতগুলোর ফজিলত সম্পর্কে হাদিসে আলোচনা হয়েছে সেগুলো থেকে একটি রাত, বরং অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। যে ব্যক্তি এই রাতে ইবাদতের সাথে জাগ্রত থাকবে তার অন্তর মারা যাবে না, যেদিন মানুষের অন্তর মারা যাবে। ভাই, তাই এটি অনেক মূল্যবান রাত। লোকেরা সেই রাত অলসতার সাথে কাটিয়ে দেয়, চাঁদ তার নিজস্ব গতিতে উদিত হয়। অবশ্যই ঈদের দিন আনন্দ করা মুস্তাহাব, এতে কোনো বাধা নেই, কিন্তু রমজান যেটা চলে যাচ্ছে, যেটা মাগফিরাতের, রহমতের, জাহান্নাম থেকে মুক্তির যে মাসটি আমাদের থেকে বিদায় নিচ্ছে, আপনার কোনো আপনজন যার মাধ্যমে আপনি অনেক উপকৃত হচ্ছেন এবং তিনি আপনাকে অসংখ্য উপহার দিয়ে ধন্য করেছেন, এবং তার সাথে আপনার বিভিন্ন প্রকারের অ্যাটাচমেন্টও আছে, এবং তার আগমনের কারণে আপনার ঘর যথাযথ আলোকিত হয়েছে, সেই মেহমান যদি আপনার ঘর থেকে চলে যায়, তখন তার চলে যাওয়াতে আপনি চিন্তিত পরেশান হবেন, তাই না? তার চলে যাওয়াতে আপনি তো দুই ফোঁটা অশ্রু খেলবেন। আমাদেরকেও বিদায় নেওয়ার সময় তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, তেমনি ভাবে রমজান কাটানোর জন্য যদি ছেলে আসে, চাঁদ রাতে যদি ছেলে ঘর থেকে চলে যায়, পিতা যদি ঘর থেকে চলে যায়, আমাকে সেখানে ঈদ করতে হবে, আমার কাজ আছে, তখন তার জন্য মানুষ চিন্তা করে, আফসোস করে, দুঃখ প্রকাশ করে। তাই এমন পরিস্থিতিতে যদি এতটুকু, এটা আমি বোঝানোর জন্য আরজ করছি, মাহে রমজান যে মহান মাস, মাগফিরাতের মাস, ক্ষমা করার মাস, দান করার মাস, এই মাসে অবাধ্য শয়তানকে বন্দি করা হয়, সেটা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, সে আর ফিরে আসবে না। সেই মেহমান চলে যাওয়ার সময় মানুষ কমপক্ষে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাবে। এমনটা লোকেরা করে না, দুঃখ ভরা অশ্রুসিক্ত শোকাহত অবস্থায় একে বিদায় জানাবে। এবং সেই মেহমানের যতটুকু মূল্যায়ন করা আমাদের উচিত ছিল, অর্থাৎ এটা হচ্ছে এমন মেহমান যার সম্মানার্থে এই মাসে এত ইবাদত হয়, এত রিয়াজত হয়, সেই হিসেবে এইভাবে রোজা রাখা হয়, এইভাবে নামাজ পড়া হয়। এমন হয় যে হে রমজান, যেমনটি তোমার সম্মান করা উচিত ছিল, যেমনটি এই মাসে ইবাদত করা উচিত ছিল, যেমনটি তোমাকে রাজি করার চেষ্টা করা উচিত ছিল, আফসোস আমরা উদাসীন ছিলাম। কোনো মানুষ এভাবে যদি নিজের অবস্থাকে তৈরি করে, তখন তার ভেতর নিজে নিজেই পেরেশানির একটা প্রভাব সৃষ্টি হয়, এবং অজান্তে এই পেরেশানি, এই আফসোস, এটা আমাদের অতীতের গুনাহ সমূহের ক্ষমার কারণ হতে পারে। এটাও তো হতে পারে, মানুষ গুনাহ করে এবং গুনাহ করার পর এক মুহূর্তের জন্য যদি সত্যিকারের অশ্রু নসিব হয়, তখন আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। রমজানুল মোবারকের এই প্রিয় মাসে আমাদের যে ভুল ত্রুটি হয়ে যায়, অপরাধ হয়ে যায়, যা আপনি জানেন এবং আমি জানি, এখন যদি শেষ মুহূর্তে মানুষ যদি আল্লাহ পাককে রাজি করার জন্য এই রমজান যেন আমাদের থেকে সন্তুষ্টির সাথে বিদায় নেয়, মানুষের অজান্তে লজ্জিত হওয়া, আফসোস করা, সারা রমজান তিনি যদি ক্ষমা না পেয়েও থাকেন, এক মুহূর্তের জন্য বিনয়ী লজ্জিত হওয়া তার মাগফিরাতের কারণ হবে। আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেবেন, কেননা এমন প্রিয় মাস বিদায় নেওয়াতে তিনি আফসোস করছেন, এটা একটা লজিকও। এবং আমাদের বুজুর্গানের দিন থেকে প্রমাণিত আছে, আমাদের বুজুর্গানের দিন এমনটি করেছেন, আমাদের বুজুর্গানের দিন রমজানের শোক পালন করেছেন। এ সম্পর্কে যদি আপনাকে অধ্যয়ন করতে হয়, তাহলে আমির আহলে সুন্নতের কিতাব ফাইজানে রমজান, এতে রমজানের শোক গাথা সম্পূর্ণ টপিক বিদ্যমান রয়েছে। রমজানের শোক সেটা কি, রমজান বিদায় নেওয়াতে বুজুর্গানের দিন কিভাবে আফসোস করতেন, তবে এটা ভিন্ন কথা যে আমরা জানি না আমাদেরকে কেউ বলেনি, অথবা আমাদের কারণে এমন কথা পৌঁছেনি, যা বলেছে সেটা শুনিনি। আমার নিকট সেটার অনুভূতি এটাও হয়েছে যে আমাদের এখানে যখন শেষ দশকের ইতিকাফ শুরু হয়েছে, তাদের আগ্রহ এবং মন্তব্য যখন আমি দেখেছি, হাজার হাজার দর্শকবৃন্দ হয়তো আমাদের চ্যানেলে দেখেছেন, যখন মাদানী মুজাকারা শুরু হয় তখন মন্তব্য চলমান থাকে। যারা 20 দিন অতিবাহিত করেছেন, এই যে সালমান ভাই বলছেন, কারণ কি, ব্যাপার কি, বাহিরে এমন হচ্ছে না কেন, সেটার উত্তর তারা দিয়েছেন। শেষ দশকের যখন ইতিকাফ পালনকারীগণ এসেছেন, তারা বলেছেন যে 20 দিন আমরা বাহিরে কাটিয়েছি, এবং এই 6-7 দিন আমরা যে ফাইজানে মদিনায় অবস্থান করেছি, আমরা সেই 20 দিন জানতে পারিনি রমজান এমন হয়, আমরা সেই 20 দিনে জানতে পারিনি রমজান এমন হয়। রোজা এবং তারাবির ইম্পর্টেন্স হচ্ছে এই, রমজানের যে মহান একটা মর্যাদা রয়েছে এবং সেটা সম্পর্কে যে আলোচনা আছে সেটা আমরা কখনো শুনিনি, আমাদের জানাই ছিল না। আমরা তো এইভাবেই খাওয়া দাওয়া করি, ঘোরাফেরা করি, ঘুমাই, জাগি, খেলাধুলা করি, আমরা রমজান অতিবাহিত করি, নামাজের কোনো মনোযোগ নেই, এভাবে করে চিন্তা করার কোনো পরিবেশ ছিল না। আমার ধারণা হচ্ছে সম্ভবত 7,000 মতো ইসলামী ভাই ফাইজানে মদিনায় এসেছেন, আমি এটা বলতে পারি। এভাবে আরো অন্যান্য দেশে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে ইতিকাফ পালনকারী রয়েছেন, তাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করেন, তখন তারা বলবেন যে আমরা এটা জানতাম না। আমি নিজের কথা বলছি, যখন আমি দাওয়াত ইসলামীতে এসেছি, বলতে পারেন যে আমি প্রপারলি দাওয়াত ইসলামীতে এসেছি, ইতিকাফের মাধ্যমে এসেছি, যখন করেছি তখন জানতে পেরেছি ইতিকাফ কি। আমার মনে আছে, আমি আপনাকে ক্লিয়ারভাবে বলছি, যখন রমজান মাসের চাঁদ উদিত হয়েছিল, তখন আমার প্রথম এভাবে আমি, অর্থাৎ দাওয়াত ইসলামীর দিনই পরিবেশের মধ্যে গুলজারে হাবিব মসজিদে ইতিকাফে ছিলাম। আমি গুলজারে হাবিব মসজিদে দেখেছি মানুষ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আমার সম্মানিত পিতা বললেন, আল্লাহ তাদেরকে রহমতের চাদরে আবৃত করুন। সে সময় আমার সম্মানিত পিতা অত্যন্ত খুশি ছিলেন যে আমার ছেলে ইতিকাফে বসেছে, এবং আমার পিতা আমাকে নেওয়ার জন্য এসেছিলেন। আমার মনে আছে যে আজ আমি যে আরবি জুব্বা পরি সফট, সেটা আমার পিতা নিয়ে এসেছিলেন, এই সালোয়ার জামার উপরেই আমাকে জুব্বা পরিয়ে দিয়েছিলেন। আমার পিতা এত খুশি হয়েছিলেন, হাজি সালমান। কিন্তু আমার আজও স্মরণে আছে যে যখন আমার সম্মানিত পিতা আমাকে জুব্বা পরাচ্ছিলেন, তখন আমি কান্না করছিলাম, কেননা রমজান চলে গেছে। তখন আমার সম্মানিত পিতা অবাক হয়ে গিয়েছিলেন যে আমি কেন কাঁদছি। কিন্তু এইদিকে দাওয়াত ইসলামী আমাকে এমন পরিবেশ দিয়েছিল যে আমার সেই দৃশ্য এখনো স্মরণে আছে। গুলজারে হাবিব মসজিদে গোল স্তম্ভ রয়েছে যা এখনো আছে। স্তম্ভগুলো জড়িয়ে ধরে মানুষ কান্না করছিল, পরস্পর গলা জড়িয়ে কান্না করছিল। অতঃপর এমন হয়েছে যে এটা খেয়ালে ছিল না আমাদের এখানে গুলজারে হাবিব মসজিদে, সেটা ছিল শেষ ইতিকাফ। এরপর দাওয়াত ইসলামের ইজতেমা, বলতে পারেন যে সেখান থেকে দাওয়াত ইসলামের কার্যক্রম ফয়জানে মদিনায় 92 সালে চালু হয়েছে। এরপর ইতিকাফ এখানেই হতে থাকে এবং আমরা গুলজারে হাবিব মসজিদে ইতিকাফের ব্যবস্থা রেখেছিলাম। কখনো এত, কখনো এত, 100-150 কম অথবা বেশি ইতিকাফে বসতেন এবং সে ইতিকাফে আমি থাকতাম। আমি ধীরে ধীরে সেখানকার একজন জিম্মাদার হয়েছিলাম, যেমনটি আমাদের জেলি নিগরানরা হয়ে থাকে। আমার আজও স্মরণে আছে যে আমি যখন তাদের সাথে ইতিকাফে বসেছিলাম এবং হঠাৎ করে ঘোষণা হলো যে শাওয়াল অর্থাৎ ঈদের চাঁদ দেখা গেছে, তখন কান্নার রোল পড়ে গেল। অর্থাৎ একেবারে অনিচ্ছাকৃতভাবে কান্নার রোল পড়ে গেল। ভাই, মাহে রমজান চলে গেছে। আমার এমন মনে হয় যে এটা কেবল ফয়জানে মদিনায় নয়, যেখানে কি যেখানে দাওয়াত ইসলামের দিনী পরিবেশের বরকত রয়েছে, সম্ভবত সেখানে এমন হয়। এবং আমাদের জানার বাইরেও সারা পৃথিবীতে এমন অনেক বুজুর্গ রয়েছেন, আউলিয়াই কিরাম রয়েছেন, আমাদের মাশায়েখগণ রয়েছেন, যারা এই বিষয়টি বোঝেন এবং অনুভব করেন, কিন্তু সকলে চ্যানেলে আসেন না, সকলের কথা বাইরে আসে না। দাওয়াত ইসলামী হচ্ছে অনেক বৃহৎ ক্রাউড, তাই দেখা যাচ্ছে।
আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, জ্ঞানীদের নিকট বিষয়টি গোপন নয়, লোকানো নয়, আর তারা জানেন। আমি এখানে আলোচনা করতে চাই হযরত মখদুম হাশেম থাটভি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আউলিয়াগণের মধ্যে, উলামাদের মধ্যে এবং ওনাকে দক্ষ উলামাদের মধ্যে গণ্য করা হয়, মখদুম হাশেম থাটভি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তারই বয়ানসমূহ, তার বয়ানসমূহের মধ্যে আল বিদা রমজানের যে বয়ান রয়েছে হাজি সাহেব, অর্থাৎ সেটা সত্যিই বলে যে যারা সত্যি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসেন এবং যাদেরকে আল্লাহ করিম ইলমের নিয়ামত দান করেছেন এবং যাদের মধ্যে নেকের গুরুত্ব রয়েছে এবং যারা মাহে রমজানের ইম্পর্টেন্স বুঝেন, তাদের ব্যাপারটা কেমন হতে পারে?
মূলত কথা হচ্ছে সেটাই, যখন কোনো কথা বলা হয় তখন সাধারণ মানুষের মনে হয় যে ভাই এটা তো আমরা কখনো দেখিনি, শুনিনি। কোনো একটা বিষয় আমার এবং আপনার অবগত না হওয়া, সেই বিষয়টির অস্তিত্ব না থাকার কোনো দলিল নয়। এটা আজকে আবির্ভাব হয়েছে এমন নয়, হাজারো লক্ষ বিষয় এমন রয়েছে যেগুলো আমার এবং আপনার নলেজে নেই। এমন অসংখ্য হাদিস রয়েছে যেগুলো এখনো পর্যন্ত আপনি শোনেননি, দেখেননি এবং আমিও শুনিনি। দুজন ব্যক্তির মধ্যে এই বিষয় নিয়ে তর্ক হচ্ছিল, সেখানে এক বুজুর্গ ব্যক্তি বসা ছিলেন। তখন তিনি বললেন, ঠিক আছে, এটা হচ্ছে হাদিস, এই হাদিস কোত্থেকে এলো, আমি তো এমন হাদিস পড়িনি। তখন বুজুর্গ ব্যক্তি বললেন, আপনি কি সকল হাদিস পড়ে ফেলেছেন? অধিকাংশ হাদিস পড়েছি। বাবা, যে হাদিসগুলো পড়নি সম্ভবত সেখানেই থাকবে। এভাবে হাজার হাজার সংখ্যক হাদিস রয়েছে এবং হাদিসের এতগুলো কিতাব রয়েছে এবং এতজন বুজুর্গ নিজেদের অভিজ্ঞতা এবং তখনকার সংঘটিত হওয়া ঘটনাবলী লিখেছেন, তাদের কিতাবগুলো বিদ্যমান রয়েছে এবং কিতাবগুলোর অথেন্টিকেশন বিদ্যমান রয়েছে এবং সেই কিতাবগুলোকে অনেক মহান আকাবিরগণ, বুজুর্গানে দিন, আউলিয়া কেরাম কিতাবগুলোর রেফারেন্স দিয়ে আসছেন। যদি বর্তমানে কারো এমন কোনো বিষয় বুঝে না আসে, তাহলে আমার ধারণা হচ্ছে যে তাকে সেটা বুঝবার জন্য কোনো একজন জ্ঞানী মানুষের সাথে কনসাল্ট করা উচিত। এমন না হয় যেন তারা এমন দুর্লভ অনর্থক বুদ্ধিকে এমনভাবে বর্ণনা করা মানুষ এই রুহানিয়ত থেকে, এত উপকারী বিষয় থেকে ছিটকে পড়বে। আমাদের নলেজের মধ্যে এই বিষয়টি এসেছে, যেমনটি উনি সালমান ভাই বলেছেন, ওনাদের এমন ঘটনাবলী রয়েছে। এইভাবে আরো শত শত বছর আগেকার বুজুর্গদের ঘটনাবলী আমরা পড়েছি, ওনাদের এমন ঘটনাবলী রয়েছে। রমজান বিদায় নিয়ে 6 মাস পর্যন্ত ওনারা রমজানের শোক পালন করতেন এবং পরবর্তী 6 মাস পর্যন্ত রমজান আগমনের অপেক্ষায় থাকতেন, অর্থাৎ সারা বছর ইনি রমজানের কল্পনার মধ্যে তাদের সময় অতিবাহিত করতেন। এখন আমরা যেহেতু জানি না, তাই আমাদের না জানার কারণে আফসোস করা উচিত এবং সেই বিষয়গুলো আমাদেরকে বলা হচ্ছে, সে ব্যাপারে আমরা বলবো মাশাআল্লাহ, ঠিক আছে, আজ একটা বিষয় জেনেছি। আমাদের বড় বড় ওলামায়ে কেরাম এমনই করেন। এক মুফতি সাহেব আমাকে বলেছেন যে যখনই আমাদের অধ্যয়নে এমন কোনো বিষয় আসে যা ফার্স্ট টাইম এসেছে, সে বিষয় আমাদের অজ্ঞতাকে দূর করে। অর্থাৎ যখন আপনার নিকট তার ইলম নেই, যেন সে বিষয়ের ইলম নেই, যখন সে বিষয়ের ইলম আসে তখন আপনার কাছে যেন সেটার জ্ঞান এসেছে। সেটাকে যদি আপনি তথ্য হিসেবে নেন, ওইটা কোত্থেকে এসেছে, ওইটা কোত্থেকে এসেছে, যেই লোকটি নিজ থেকে কোনো বর্ণনা পড়ে বয়ান করে এবং কারো রেফারেন্স ছাড়ে বয়ান করে, তার এই কথাটি কোথা থেকে এসেছে সেটা আপনার বিবেক বলতে পারে। কিন্তু বুজুর্গদের বিবেক বলতে পারে না। যারা ভালো মানুষ তারা বুজুর্গদের কথা সামনে রেখে আমাদেরকে বোঝান, দেখুন এটা বুজুর্গানের দিক বলেছেন, এটা আলা হজরত বলেছেন, এটা মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা ইমামে আজম বলেছেন, এটা অমুকে বলেছেন। অর্থাৎ বুজুর্গদের রেফারেন্স দেওয়া হয়। এক কাজী সাহেবের নিকট এক মহিলা মামলা এসেছে, যখন কাজী সাহেব সেই মহিলার মামলাকে, সেটার আরবি ভারত আমার নিকট রয়েছে, কাজী সাহেবের নিকট যখন মহিলাটির মামলা পেশ করা হলো, তখন তিনি মহিলাটিকে বললেন, তুমি কি বলো, তোমাকে ইমাম শাফির মত অনুযায়ী ফয়সালা শুনিয়ে দেবো অথবা আমার মত অনুযায়ী ফয়সালা শুনিয়ে দেবো? তখন মহিলাটি খুবই সুন্দর উত্তর দেয়, ইমাম শাফি আপনার চেয়ে অধিক কোরআন ও হাদিস জানতেন, আপনি ইমাম শাফির মত অনুযায়ী শুনিয়ে দিন। সেই মহিলার উত্তর আজকের অনেক মানুষের জন্য উত্তর। আকাবিরদের কথাগুলো এড়িয়ে চলা এটা জায়েজ নেই। আকাবিরিনদের কথাগুলো এবং যারা আমাদেরকে আকাবিরিনদের সাথে অ্যাটাচড করেছেন, আমাদের তাদের সাথে থাকা উচিত, যারা আপন বুজুর্গদের থেকে বিচ্ছিন্ন করে, আপন আকাবিরদের থেকে বিচ্ছিন্ন করে, আপন ওলামা এবং ওয়ালিগণ যারা অতীত হয়েছেন তাদের থেকে বিচ্ছিন্ন করে, এমন মানুষের কাছে যাওয়া যাবে না। তারা সেটাকে ফাইনাল নেই, নিজের পার্সোনালিটি বানায়। যারা বুজুর্গদের কথা বয়ান করেন তারা বুজুর্গদের গুরুত্ব আমাদের সামনে রেখেছেন, যারা বুজুর্গদের মাইনাস করার জন্য পড়ে থাকে তারা মূলত নিজেদের ইম্পর্টেন্স প্রকাশ করার জন্য পড়ে থাকে। সমাজের মধ্যে একদিন তারা নিজেকে বুজুর্গ হিসেবে দাবি করবে। বুজুর্গদের দামানের মধ্যে বুজুর্গীয় অর্জন হয়, বুজুর্গদের দামান থেকে বের হয়ে বুজুর্গীয় অর্জন হয় না। আমি যে কথাটা আরজ করছি সেটা যদি সাধারণ মুসলমানদের বুঝে আসে, ইনশাল্লাহ তাআলা অনেক মাসালা সমাধান হয়ে যাবে। এরই মাঝে রমজানের শোক এবং মাহে রমজানের মোহাব্বত, মাহে রমজানের ভালোবাসা, মাহে রমজানের এই রমজানের শোকের প্রতিদান ইনশাআল্লাহ তিনি বুঝতে পারবেন। অর্থাৎ এটা এমন একটি ব্যথা যার বুকে সে ব্যথার স্বাদ আছে, সে কেন ওষুধে নির্ভরশীল হবে?
মারহাবা হাজি সাহেব, আমাদের অঞ্চলে এখানে বরং আরব অঞ্চলেও যদি আপনি দেখেন, আরব ভূখণ্ডে যদি দেখেন, ইয়েমেনে দেখেন, শামে দেখেন, সেখানে একটি রেট আছে, বড় বড় আলিমগণ রয়েছেন যাদের নাম রয়েছে, অনুসারীও রয়েছে, আলহামদুলিল্লাহ এইসব জিনিস আল্লাহর রহমতে পাওয়া যায় এবং আল্লাপাক আমাদেরকে এই মুবারক মাসের বরকত দান করুক। আমাদের নিকট সাধারণ জনগণের একটি ভিডিও প্যাকেজ রয়েছে, সেটাও আমরা প্রোগ্রামে অন্তর্ভুক্ত করছি। জি,
কল্যাণের কথা, অত্যন্ত চমৎকার অনুষ্ঠান,
এটি নিয়মিত দেখলে মানুষ সংশোধন হয়ে যাবেন।
নেগ্রানের সুরা অনেক সুন্দর আলাপ করেন।
আমি প্রোগ্রামের শেষে পান সুপারির ব্যাপারে শুনেছি।
আমি এই প্রোগ্রামের সার কথা উল্লেখ করব। এক হচ্ছে তিনি পান সুপারি সম্পর্কে যে বয়ান করেছেন তা অসাধারণ।
পান সুপারি এটা অনেক খারাপ জিনিস, সেটা খাওয়া উচিত নয়, সেটা ক্যান্সারের কারণ হয়।
হাজি সাহেব যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা উচিত।
মাহে রমজানের পর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই জিনিসগুলো ধীরে ধীরে কমিয়ে একেবারে ছেড়ে দেয়া।
সত্যি যে টপিক তিনি পেশ করেন, যদি এটা বলা হয় তাহলে ভুল হবে না, তিনি সেটার হক আদায় করেন।
আমরা যেন ব্যক্তিগত জীবনেও সেটার উপর আমল করতে পারি।
এক হচ্ছে তিনি ঘরোয়া সমস্যা নিয়ে বলেন, আমরা পরস্পর কিভাবে আচরণ করব, স্বামী স্ত্রী কিভাবে আচরণ করবেন,
আত্মীয়তা বন্ধনের ব্যাপারে যদি নিগ্রানের সুরার আলোচনার উপর আমল করা হয় তাহলে আমাদের সমাজে আত্মীয়তা ভেঙে যাওয়ার যে প্রবণতা রয়েছে তা অনেকাংশে কমে যেতে পারে।
এই বছর হাজি সাহেব যে কল্যাণের কথা বলছেন, দিনের কথা বলছেন, মাশাআল্লাহ খুব ভালো লেগেছে।
অনেক মানুষ কেবল মাদানী চ্যানেল দেখে সঠিক পথে চলে এসেছেন।
নিগ্রানের সুরার এ ধরনের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো অনেক উপকারী, আলহামদুলিল্লাহ সেগুলো তথ্যের উপর ভিত্তি করে তৈরি।
আল্লাহ তার হায়াত দীর্ঘায়িত করুন, তিনি অনেক সুন্দর প্রোগ্রাম করেছেন।
মাশাআল্লাহ হাজি সাহেব, এ হচ্ছে যেগুলো রেকর্ড হয়েছে। এছাড়া আশিকানা রসুলের সাথে আমাদের সরাসরি সাক্ষাৎকার হয়েছে, সেখানে বয়স্কদের সাথে, এতে যুবকদের সাথে, সেখানে প্রাপ্ত বয়স্কদের সাথে, সেখানে অনেক শ্রেণীর লোকদের সাথে, বিভিন্ন ইজতেমায় আমার উপস্থিত চলমান রয়েছে। দাওয়াত ইসলামের এতেকাফ হচ্ছে, সেখানেও আলহামদুলিল্লাহ যাওয়ার সৌভাগ্য হয়েছে। লোকেরা যে প্রোগ্রামগুলো দেখেন সেগুলোর সুন্দর ফিডব্যাকও দিয়ে থাকেন, প্রশ্নও করে, সেই প্রশ্নগুলো আমি বলছি নিগ্রানেশ্বরের নিকট আরজ করব। এমন প্রশ্ন হয় যে আমি একবার গার্ডেন এলাকায় গিয়েছিলাম, সেখানে তারা আমাকে বলল, হাজি ইমরান সাহেব কখন খাবার খান? আমি বললাম এটা আপনার তাকেই জিজ্ঞেস করুন, তিনি আপনাদেরকে বলবে তিনি কখন খাবার খান। অর্থাৎ এতে কোনো রহস্য আছে, আল্লাহ তাআলা এটাকে কবুল করুক আর এটাকে আরও উপকৃত করুক, আমিন।
মানুষের জন্য খুবই পছন্দনীয় লক্ষণীয় বিষয় হচ্ছে এই, আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুন। তারা আমাদেরকে সময় দিয়েছেন, বরং সকল দর্শক শ্রোতার শুকরিয়া আদায় করছি, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আপনারা সবাই আমাদেরকে সময় দিচ্ছেন, মাদানী চ্যানেলে আপনারা নিজেদের সময় দিচ্ছেন, আমরা এটাই চাই। যেহেতু আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন এবং আমরা আপনাদের সামনে উত্তম থেকে উত্তম আলোচনা নিয়ে আসি, উত্তম থেকে উত্তম বিষয় নিয়ে আসি এবং এমন বিষয় নিয়ে আসি যেগুলো আপনাদেরকে কোনো ধরনের পরীক্ষার মধ্যে ফেলে না, বরং আপনাদেরকে জান্নাতের রাস্তা দেখায়, এবং এই কথাটি হচ্ছে সফলতার। আমাদের যে কোনো আমল সেই সময় সফল হবে যখন আল্লাহ পাক সেটা কবুল করবেন, এবং আল্লাহ পাক কবুল করেছেন কিনা সেটা আমরা মৃত্যুর পর জানতে পারব। কিন্তু আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের অনুষ্ঠান করার, প্রোগ্রাম করার এবং আপনার সাথে এতগুলো আলাপ করার আল্লাহ পাক সৌভাগ্য দান করেছেন, এবং এতে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ করিম সেটা আপন দয়া ও অনুগ্রহে আমাদেরকে ক্ষমা করুন, গুনাহসমূহ ক্ষমা করুন। একটি দোয়া আমি পড়ছিলাম, হে আল্লাহ, যে কাজগুলো আমি করেছি এবং যে কাজগুলো আমি করিনি সেগুলো ক্ষতি থেকে আপনার নিকট পানাহ চাচ্ছি, আপনি পানাহ দান করুন এবং নিজ অনুগ্রহে কবুল করুন এবং নিজ অনুগ্রহে প্রতিদান দান করুন, এবং যা ভালো কাজ তার রবের পক্ষ থেকে হয় এবং যা মন্দ কাজ তা আমাদের খারাপ নফস থেকে হয়, যা উত্তম হাযা মিন ফাদলি রব্বি, এসব কিছু আমার রবের অনুগ্রহ, এবং এটাই হওয়া উচিত। আমাদের সবার এমন ভাবনা থাকা উচিত। আমি আরেকবার আপনাদের সবার শুকরিয়া আদায় করছি, যখন মানুষ প্রোগ্রামে কথা বলেন, আলাপ করেন, আলোচনা করেন, তখন ভুল ত্রুটি করে থাকেন, যিনি বেশি বলেন তার বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই হতে পারে কোনো কথা বলার মধ্যে, আলাপের মধ্যে উত্তর দেওয়াতে আল্লাহ না করুক যদি আপনার অন্তরে আঘাত পান বা আপনি যদি কষ্ট পান, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি ভাবছেন যে ভাই আমি ভেবেছিলাম উনি সহানুভূতিশীল হবেন, পরের কয়েকদিনের মধ্যেই তিনি ব্যাখ্যা করতে শুরু করেন। মাঝে মাঝে এমন হয় যে যখন অন্য কিছু ঘটছে তখন আপনি অন্য কিছু আশা করেন, স্পষ্টতই তারপরেও এমনটি হয়ে যায় প্রোগ্রামের মধ্যে। যদি আপনার সাথে এমন কোনো আচরণ হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন, আল্লাহ পাক নিজ অনুগ্রহে দে হিসাব ক্ষমা করুন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন, এবং এই দোয়া আল্লাহ পাক আপনাদের সবার জন্য।
আমিন আমিন। প্রোগ্রামে কল সময় যুক্ত করছি। জি, আমি মোহাম্মদ সাদিম আত্তারি, আমি সিন্ধ থেকে বলছি। প্রিয় প্রিয় নিগরানের শোরা, আপনি কেমন আছেন? আমরা আপনার প্রোগ্রাম কল্যাণের কথা থেকে অনেক কিছু শিখেছি। হায় আফসোস, অচিরেই আমাদের থেকে রমজান বিদায় নিচ্ছে। প্রিয় প্রিয় নিগরানের শোরা, আমরা রমজানের পরে রমজানের মতো কিভাবে ইবাদত করতে পারি? আশিকের হৃদয় ছারখার হয়ে যাচ্ছে। আলবিদা আলবিদা মাহে রমজান, জাযাকাল্লাহু খায়রা, দাওয়াত ইসলামী জিন্দাবাদ।
আল্লাহ আল্লাহ, শিশুরাও বলছে আশিকের হৃদয় ছারখার হয়ে যাচ্ছে, রমজানের পর মাহে রমজানের মতো ফজিলত কোথায় পাবো? রমজান চলে যাওয়ার সাথে সাথে এর সব আলো এবং বরকত চলে যায়, এর যে বসন্ত তার রমজানের সাথে রয়েছে। কিন্তু নামাজের প্রতি যত্নবান হবেন, ভালো পরিবেশে থাকলে আল্লাহ যদি চান ইবাদতের তৌফিক নসিব হবে, পরিবেশ পরিবর্তন করে দেবে, রমজান পরিবেশকে বদলে দেয়। সাহারির পরিবেশ, ইফতারের পরিবেশ, মানুষ দৌড়ে দৌড়ে ঘরের দিকে যাচ্ছে, এই হচ্ছে রমজান, এটা চলে যাচ্ছে। এই বিষয়গুলো হৃদয়কে ব্যথিত করে। ইফতারের পরিবেশ কেমন ভাবে সাজানো হতো, সাহারির পরিবেশ খুবই আলোকিত হতো, সব সোনালী মুহূর্ত ছিল। আলবিদা আলবিদা মাহে রমজান, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা।
হাজী সাহেব, এই হচ্ছে ছোট শিশুর কল। এই শিশুর কলের পিছনে যেভাবে মাদিনী চ্যানেল দেখার একটা প্রভাব রয়েছে মাশাআল্লাহ, অতঃপর এর পিতামাতার প্রভাবও রয়েছে। কখনো শিশুরা নিজ থেকে এত কিছু বলতে পারে না, নিজের পক্ষ থেকে এত প্রশ্ন করতে পারে না।
ভাই, কিছু শিশু এমন রয়েছে যাদের কল মাদানী চ্যানেলে আসে, সেই কলগুলো তাদের মায়ের, তাদের বড় মনের।
জি,
আমাদের এখানে ইসলামী বোনদের আওয়াজ অন এয়ার করা হয় না।
জি, এমনটাই।
আমাদের এখানে ইসলামী বোনদেরকে অপরচুনিটি দেওয়া হয়েছে আপনাদের প্রশ্নাবলী। ইসলামী ভাইদেরও কিছু এমন প্রশ্ন রয়েছে যেগুলো ইসলামী ভাইদের প্রশ্ন নয়, হয়তো সেগুলো তাদের মায়ের অথবা তাদের স্ত্রীদের অথবা তাদের বোনদের অথবা ঘরে কোনো মহিলার প্রশ্ন তারা বলে থাকেন। আমাদের ইসলামী বোনদের জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যেন নিজেরা কল না করেন, আপনাদের কল করার কোনো সময় লাগবে না, একেবারে থেমে থাকবেন না। আলহামদুলিল্লাহ, কল করা সেটা আমাদের প্রোগ্রামের একটা অংশ, কল থেমে থাকে না, আল্লাহ তাআলা শুকরিয়া, কল আসতেই থাকে। তারা নিজেরাই নিজেদের সন্তানদেরকে অথবা মহরিমদেরকে বলে থাকে এটা বলুন এটা বলুন, কিছু প্রশ্ন থাকে এবং কিছু উৎসাহ দিয়ে।
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জি কল নিচ্ছি।
মোহাম্মদ দানিশ আত্তারি শারজা থেকে আরজ করছে। প্রিয় নিগরানে সুরার দরবারে আরজ হচ্ছে, যেভাবে মাশাআল্লাহ আপনি টাইম দিচ্ছেন, সময় মতো এই প্রোগ্রাম আপনি করছেন, যদি এতে আপনি জয়েন্ট ফ্যামিলির ক্ষতিসমূহ এবং জয়েন্ট ফ্যামিলির উপকারসমূহ যদি এই ব্যাপারে আপনি কিছু বলেন। উদ্দেশ্য হচ্ছে এটাই, বিশ্বাস করুন আপনার মাধ্যমে বহু পরিবারের অনেকগুলো সমস্যা সমাধান হতে পারে। আলহামদুলিল্লাহ, বহু পক্ষপাতিত্ব, বহু মন্দ ধারণা কখনো জয়েন্ট ফ্যামিলিতে সৃষ্টি হয়। যদি মানুষ আলাদাভাবে থাকে তাহলে অনেক বিষয়ে মন ফ্রেশ থাকে।
উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক শুকরিয়া। মূলত জয়েন্ট ফ্যামিলির উপকারিতাও রয়েছে, সাইড ইফেক্টও রয়েছে। সব দিক বিবেচনা করে দুজন স্বামী স্ত্রী একাকী থাকেন, কোনো জয়েন্ট ফ্যামিলি নেই, ঝগড়া করেন, এইভাবে বহু ঘটনা আছে, উভয়ের কেমিস্ট্রি মিলে না। সেখানে যদি জয়েন্ট ফ্যামিলি থাকতো, বাড়ি কেউ বড় থাকলে তাদেরকে বুঝিয়ে মীমাংসা করে দিত। ঝগড়া করে এমন তো নয় যে তারা আলাদাভাবে থাকে, তাদের মধ্যে কখনো বিচ্ছেদ হয় না। কখনো এমন হয় যে তারা একসাথে আলাদাভাবে থাকে এবং কোনো কিছু হচ্ছে না। যদি জয়েন্ট ফ্যামিলি হয় তাহলে কখনো মায়ের প্রবলেম হয়, ভাবির প্রবলেম হয়, কখনো বোনের প্রবলেম হয়, এমনও হয়ে থাকে। আমি এটা আরজ করতে পারি যে হকসমূহ আদায় করা এটা হচ্ছে মেইন। আপনি আলাদাভাবে থাকুন অথবা একসাথে থাকুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হক আদায় করা, পরস্পর অনুভূতি, পরস্পরের আগ্রহকে বোঝা, মুখের ভাষার সঠিক ব্যবহার। অধিকাংশ ক্ষেত্রে আমাদের ঘরে যে ঝগড়াগুলো হয় সেগুলোর সম্পর্ক হচ্ছে আমাদের মুখ, আমাদের ভাষা, আর একটি কারণ হচ্ছে অধৈর্য হওয়া, মুখের ব্যবহার, এর পেছনে অধৈর্যের সম্পর্ক রয়েছে। কোনো কোনো সময় চগলখড়ির অভ্যাস থাকে, কোনো কোনো সময় গীবতের অভ্যাস থাকে, কোনো কোনো সময় বিষয়টি ফোনের মধ্যে চলে আসে। আমাদের এইসব বিষয়ে, আমরা এসব বিষয় যতক্ষণ পর্যন্ত সংশোধন করব না, মূলত প্রবলেম কোনো কোনো সময় কেবল নেচার হিসেবে হয়। আমাদের নেচার যদি ঠিক হয়ে যায়, আমরা একসাথে থাকলে তবুও ঠিক, যদি আলাদাভাবে থাকি তবুও ঠিক, কেবল আল্লাহর ভয় থাকা, আল্লাহ পাকের সত্যিকারের ভয় নসিব হয়ে যাক, নসিব হোক। আমরা কোনো কর্ম দ্বারা, আমাদের কোনো কথা দ্বারা, আমাদের কোনো ব্যবহার দ্বারা আমাদের রব যেন অসন্তুষ্ট না হন, এবং আল্লাহকে সন্তুষ্ট করার আমলের দিকে যখন আমরা অগ্রসর হব তখন ইনশাআল্লাহ তাআলা আমাদের এসব কিছু ঠিক হয়ে যাবে। এতে হক সমূহ অবশ্যই পড়ুন, পরস্পর হক সমূহ পড়ুন, তারপর ইনশাআল্লাহ মদিনা মদিনা হয়ে যাও, এক চুপ শত সুখ। মানুষ যেন চুপ থাকে,
চুপ করে সন্দা মোতি মিলসন, সবর করে তা হিরে, পাগলা ওয়াঙ্গ রোলা পাবে না মোতি না হিরে।
জি,
আমি নাফিসা আত্তারিয়া করাচি থেকে বলছি। প্রিয় প্রিয় নিগরানে সুরা, আমাদের থেকে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস বিদায় হয়ে যাচ্ছে, আশিকের হৃদয় ছারখার হয়ে যাচ্ছে। আলবিদা আলবিদা মাহে রমজান, জাজাক আল্লাহ খায়র, দাওয়াত ইসলামী জিন্দাবাদ।
মাশাআল্লাহ, মারহাবা। যেই শিশুরা এখন থেকেই এই প্রশিক্ষণ পাচ্ছে তাদের ভবিষ্যতে যে কত সুন্দর ইমপ্যাক্ট পড়বে মাশাআল্লাহ।
আনে ওয়ালি নসলে তেরে ইশকে হি মে মচলে, ইনে নেক তুম বানানা মদনী মদিনে ওয়ালে।
মারহাবা। জি কল।
নিগরানে সুরা কোনো একটি সেগমেন্টে বলেছিলেন, যখন নেকি করবেন নেকি সম্পর্কে কেউ যেন না জানেন, তখন সে লোকটি কামিয়াব। নিগরানে সুরার দরবারে আরজ হচ্ছে যে নেকি করার পর কেউ যেন না জানেন, সেই নেকির যে প্রশান্তি ও স্বাদ রয়েছে সে সম্পর্কে আমাদেরকে কিছু ইরশাদ করুন।
সেই নেকির সবচেয়ে বড় স্বাদ হচ্ছে এই, বারবার বলতে মন চায় কিন্তু বলা হয় না। এটা আমির আহলে সুন্নতের কথা থেকে আমি কোট করেছি। আমির আহলে সুন্নত গুরুত্বের সাথে কথাটি বলেছেন, এমন কোন নেক আমল করুন যা আপনার রব ব্যতীত আর কেউ যেন না জানে। এটা গুরুত্বপূর্ণ একটি আমল, অর্থাৎ এমন আমল মানুষ নেক কাজ করে এবং নেক কাজ করে গোপন রাখে, নেক কাজ করে দেখায় না বা বলে না। কিছু নেক কাজ আছে সবার সামনে করা হয়, জামাতের সাথে নামাজ পড়া অথবা হজ করা এবং আরো অন্যান্য ইবাদত আছে, এবং প্রকাশ্য ওয়াজিব সদকা যা প্রকাশ্য করার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে, এবং যেগুলো নাফল সদকা যা গোপনে অপ্রকাশ্যে করা হয়, এর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। যখন আমরা কোনো নেকি করি, যেমন উদাহরণস্বরূপ আপনি কাউকে সাহায্য করেছেন, আপনি সাহায্য করে শেষ পর্যন্ত কাউকে বলছেন না যে আমি সাহায্য করেছি, এতে আলাদা স্বাদ রয়েছে। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, তখন জানা গেল যে তার জীবদ্দশায় কতগুলো পরিবার সাহায্য লাভ করত, কিন্তু তিনি যতদিন দুনিয়াতে ছিলেন কেউ জানতে পারেনি তার পক্ষ থেকে এসব কিছু হতো। এর মধ্যে আলাদা একটা স্বাদ রয়েছে। একটা ঘটনা মনে পড়ছে, যেটা সম্ভবত কোনো পোস্ট ইত্যাদি ছিল, মোবাইলে এসেছিল, যা আমি পড়েছিলাম। সালমান ভাই কোনো এক মহল্লায় এক মুদি দোকানদার ছিলেন। তিনি অনেক কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস রেখেছিলেন। তিনি কোনো সময় কাউকে ডিসকাউন্ট দেন না, ইচ্ছে হলে নিন না হলে চলে যান, ইচ্ছে হলে নিন না হয় চলে যান। দোকান ভালোভাবে চলছে এবং ভালো উপার্জন হচ্ছে। লোকেরা বলে তিনি কেমন মানুষ জানে না, এক টাকাও ছাড় দেয় না, গরিবদের উপর দয়া করে না। সে এলাকায় একজন খুচরা ব্যবসায়ী ছিল। তিনি কখনো 5 টাকা কমিয়ে দেন, কখনো 2 টাকা কমিয়ে দেন, কখনো 3 টাকা কমিয়ে দেন। সবাই বলে এই খুচরা ব্যবসায়ী, এ তার চেয়েও গরিব, অথচ সে ডিসকাউন্ট দিচ্ছে। ভাই, ওই লোকটি একেবারে ডিসকাউন্ট দেয় না, সে কেমন লোক? সালান ভাই, একদিন লোকটার ইন্তেকাল হলো, দোকান বন্ধ হলো, লোকেরা আফসোস করলো না, লোকটা আমাদের কোনো সাহায্য করেনি। যেদিন তার ইন্তেকাল হলো সেদিন ওই খুচরা ব্যবসায়ী ডিসকাউন্ট দেওয়া বন্ধ করে দিল। লোকেরা বলল, ভাই আপনার কি হয়েছে, উনি চলে যাওয়ার পর আপনি আমাদেরকে ডিসকাউন্ট দেওয়া বন্ধ করে দিলেন? তিনি বলেন, আপনাদের কি মনে হয় এই ডিসকাউন্ট আমি দেইনি, এই ডিসকাউন্ট তিনি আমাকে দিতেন। তিনি বলতেন যে তোমার কাছে কোনো গরিব অসহায় গ্রাহক আসলে তাদেরকে ডিসকাউন্ট দেবে, আমার পক্ষ থেকে তোমাকে ডিসকাউন্ট দেবো। তিনি নিজে কখনো প্রকাশ করেননি, কিন্তু তিনি মানুষের মাধ্যমে মানুষকে সাহায্য করেছেন এবং নিজের নাম প্রকাশ করেননি। তিনি এত বড় মানের মানুষ, তিনি বিবাহ করিয়েছেন কেউ জানতে পারেনি, তিনি ঘর তৈরি করে দিয়েছেন কেউ জানতে পারেনি, তিনি দান সৎকার করেছেন কেউ জানতে পারেনি, তিনি যে প্রতি মাসে অথবা প্রত্যেক সপ্তাহে মসজিদের ইমাম সাহেবকে নিজের হাতে কিছু না কিছু সাহায্য করেছেন কেউ বুঝতে পারেনি, সৈয়দ সাহেবের খেদমাতে হাজির হয়ে তাদেরকে কিছু হাদিয়া দিয়েছেন কেউ জানতে পারেনি, বরং তিনি যে করছেন তা সৈয়দ সাহেবও বুঝতে পারেননি, তিনি অন্য কারো মাধ্যমে করিয়েছেন। আমির আহলাস সুন্নাহ বলেন, মানুষ প্রথমে অন্ধ ব্যক্তিকে সাহায্য করত, কেননা অন্ধ লোক কাউকে চিনবে না। আপনি বিশ্বাস করুন, আপনি চিন্তা করুন, বুজুর্গদের জীবনে কেমন ছিল, বুজুর্গদের জীবনে দেখুন, অন্ধ লোকদের সাহায্য করতেন, কেননা অন্ধ লোকেরা চিনত না। আমরা প্রশংসার জন্য করি, আমরা যদি নিজেদেরকে এইভাবে গড়ি, যদি কোথাও শয়তান আক্রমণ করে বসে, সম্মানের আকাঙ্ক্ষা, প্রশংসা পাওয়ার আশা, বাহুবা পাওয়ার আশা, সুযোগ পাওয়ার আশা, সহজতার আকাঙ্ক্ষা, সম্মানের আকাঙ্ক্ষা ইত্যাদির আশা, আমির আহলে সুন্নাত আমাদেরকে এইভাবে প্রশিক্ষণ দিয়েছেন যে বুজুর্গদের শিক্ষা এবং আদর্শ এটাই বলে যে কাউকে কিছু দান করে এটাও বলবে না যে আমার জন্য দোয়া করবেন। আপনি দান করার পর যদি বলেন দোয়া করুন, এই দোয়া যেন দানের বিনিময় না হয়ে যায়। এভাবে ইখলাস সৃষ্টি করুন নিজের নেকির মধ্যে, নিজের তাকুয়ার মধ্যে, নিজের ইবাদতের মধ্যে। এবং কোনো কোনো সময় আমির আহলে সুন্নাত বলেন, এমন বুজুর্গ দুনিয়া থেকে চলে গেছেন যারা ঘরের দরজার মধ্যে জিনিস রেখে চলে যেতেন এবং লোকদের মাধ্যমে সাহায্য করতেন, যেন বুঝতে না পারে কোনো মানুষ এসে সাহায্য করে চলে গেছে, অর্থাৎ তাদের জীবন অতিবাহিত হয়েছে, কেউ বুঝতে পারেনি তারা কত মানুষের উপকার করেছে, কতজন মানুষকে সাহায্য করেছে। এবং এ ব্যাপারে তো আমরা বলে থাকি, ডান হাতে দান করুন যেন বাম হাত জানতে না পারে। আমি ঠিক বলছি, হয়তো বাম হাত জানতে পারেনি, কিন্তু বাম হাত ব্যতীত সারা এলাকার লোকেরা জানতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার মানুষ জানতে পারে। আমরা তো এভাবেই নেকি গোপন করার আদর্শ ধারণ করি না, এমন স্বভাব খুবই কম।
নফসে বদকার নে দিল পর এক কিয়ামত তোড়ি, আমলে নেক কিয়া ভি তো ছুপানে না দিয়া।
আমি এইভাবে মাঝে মধ্যে বলে থাকি, মহিলাদের মধ্যে এই ধরনের বিষয় যথেষ্ট পাওয়া যায়, যখন ফোনে বলেন কি করছেন, এখন ইয়াসিন শরীফ পড়ছি, এইমাত্র সূরা কাহাফ শেষ করেছি, এখন ফোনটা রাখুন, আমার 200 বার দুরছড়ি পড়া বাকি ছিল, সেগুলো বাকি রয়ে গেছে।
আচ্ছা হাজি সাহেব, মহিলারা কতগুলো অজিফা পড়েন, কতগুলো কোরআন খতম দেন, এটাও একটা কথা।
তারা পড়েন তা অস্বীকার করা যাবে না, পড়েন কিন্তু রক্ষা করুন, নেকি গোপন করা, নেকিগুলো রক্ষা করা, নেকি সমূহ সংরক্ষণ করা খুব প্রয়োজন। যেভাবে আমরা সম্পদের হেফাজত করি এবং যেভাবে টাকা সংরক্ষণ করি যেন টাকা নষ্ট না হয়, এর চেয়েও বেশি প্রয়োজন নেকি গোপন করা, নেকি সংরক্ষণ করা, অন্যথায় এটা লৌকিকতার নামে হয়ে যায়, এটা লৌকিকতা হয়ে যায়। ইবাদতের মধ্যে লৌকিকতা আসে, মানুষকে দেখানোর জন্য, প্রশংসা বাহবা পাওয়ার জন্য, অথবা সম্পদ পাওয়ার জন্য মানুষ এভাবে ইবাদত করে, অথবা কাউকে দেখানোর জন্য ইবাদত করে, অথবা নিজের প্রশংসা শোনার জন্য ইবাদত করে। আপনি এটা দেখুন যে আপনাকে কেউ সম্পূর্ণ লিখে পাঠিয়েছেন, আমি আপনার থেকে এটা আশা করিনি যে আপনি এটা ভুল করেছেন, আপনি সত্যিই ভুল করেছেন, আপনি এমন লেখাটি কারো কাছে পাঠাবেন কি? দেখুন ইনি উনি এভাবে লিখে পাঠিয়েছে, আপনি সেটা ডিলিট করে দেবেন, সেটা দেখানো যাবে না, আমার দুর্নাম হবে। এবং যদি কেউ আপনার প্রশংসা লিখে পাঠায় বা আজকে আপনি যে বয়ান করেছেন, আপনি যেভাবে বুঝিয়েছেন, বিশ্বাস করুন আপনি আমাদের হৃদয়ের জগৎ পরিবর্তন করে দিয়েছেন। তখন আপনি বলবেন, ভাই আমাকে কেন বলছেন, এটা মাইকে বলছেন না কেন, এটা মসজিদের ইমামকে কাগজে লিখে দিচ্ছেন না কেন, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছেন না কেন। নিজের বাহবা হয়ে যাবে, এমন রোগ আমাদের মধ্যে আছে কিনা, এটা একটা জীবাণু, এটার ল্যাবরেটরি টেস্ট করা প্রয়োজন। এগুলো আমাদের ভেতরের সূক্ষ্ম বিষয়, আমাদের ইবাদত, আমাদের নেকি, আমাদের যে কোনো ভালো কাজ যেগুলো আমরা করেছি সেগুলোর জন্য লোকেরা যেন বাহবা লয়। আমির আহলে সুন্নাহ কতই না সুন্দর কথা বলেছেন, আমরা কেবল মানুষের বাহবা পাওয়ার জন্য আমাদের নেকি ধ্বংস করি। লা ইলাহা ইল্লাল্লাহ, বাহ কি অসাধারণ, মাশাআল্লাহ, সামনের লোকটা প্রশংসা করছে, ভালো কথা, কিন্তু এরপর নেকিগুলো রক্ষা হবে কি না এটা জানা নেই। মানুষের প্রতিদানের উপর দৃষ্টি রাখেন, আল্লাহর রহমতের উপর দৃষ্টি রাখুন, যার জন্য নেকি করা হয়েছে
জি,
তিনি স্বয়ং আল্লাহ, তিনি তো অবগত আছেন, তিনি তো জানেন। এখন যেখানে নেকিগুলো বলার, নেকিগুলো প্রকাশ করার শরীয়ত অনুমতি রয়েছে সেখানে বৈধ হবে, সেটাকেও অস্বীকার করে না, সেখানে আমরা এটা বলবো না যে সম্মুখে নেকি কথা বলছে, সম্মুখে নেকি প্রকাশ করছে, সম্মুখে বলছে এভাবে এভাবে। এক শিশু সম্পর্কে আমার জানা আছে যে আমি তার নাম বলবো না, আল্লাহ তাকে কুদসি থেকে হেফাজত করুন, সে দুইবার কোরআন খতম করেছে। আমি সেই শিশুটিকে দেখতাম, সে কোরআন পড়ছে। সালমান ভাই, শিশুটি আমাকে শেষ পর্যন্ত বলেনি যে আমি দুইবার কোরআন খতম দিয়েছি। দেখা হতো আমি তাকে ফাইজানে মদিনায় দেখতাম, দুইবার কোরআন খতম দিয়েছে, ছোট্ট শিশু, তেমন বড় নয়, শেষ পর্যন্ত সে আমাকে বলেনি যে আমি দুইবার কোরআন খতম দিয়েছি। কিন্তু আমি জানতে পেরেছি যে সে দুইবার কোরআন খতম দিয়েছে। আমি সেই শিশুটির দ্বারা এতই প্রভাবিত হলাম, শিশুরা তো তাড়াতাড়ি বলে দেয়, এই শিশুটি বললো না আমি এটা করেছি, আমি ওটা করেছি, অর্থাৎ এই শিশুটি আমাকে এই শিক্ষা দিয়েছে যে আমি যেভাবে নেকি গোপন রাখছি ইমরান, সেভাবে তুমি নেকি গোপন রাখো।
সুবহানাল্লাহ,
অর্থাৎ আপনি দেখুন যে এখানে তো সবাই বলে বেড়ায়, আমি জানলে শুনতে একটা খুবই অসাধারণ কথা বলেন, লোকেরা বলে যে আমি তিন মাস রোজা রাখি, রজব শাবান এবং রমজান। ভাই এখানে তিন মাস নয়, দুই মাস হয়েছে, রমজানের রোজা তো সবাই রাখে, তিন মাস বলে আপনারা ইবাদতের মধ্যে ওজন বাড়াচ্ছেন, আপনারা নেক প্রমাণ করার জন্য ওজন বাড়াচ্ছেন, কারণ কি? আপনি কারো নিকট চাঁদা আদায়ের জন্য যান, ঠিক আছে, চাঁদা নেই, তার নিকট ডোনেশন নেই, সে সময় বলতে পারেন আমার সামর্থ্য নেই। আমি কোনো এক ব্যক্তিকে কোনো এক ব্যাপারে বলেছিলাম, তিনি চাঁদার ব্যাপারে কথা বলছিলেন, তিনি বললেন সামর্থ্য নেই। সামর্থ্য যখন নেই তখন কথা শেষ হয়ে গেল, তার সাথে ঝগড়া কে করবে, কর্জ উসুল করার জন্য আসেনি। যদি সামর্থ্য না থাকে তাহলে দোয়া দেবেন, আগামীতে আমাদের স্মরণ রাখবেন। কিন্তু কিছু লোক এমন করে যে সবাই করে না ভাই, সবাই করে না ভাই, আপনারা এসেছেন আমি ওখানে এত দিয়েছি, এখানে এত দিয়েছি, সম্পূর্ণ লিস্ট দেখাই, অথচ বাহ্যিকভাবে এটার কোনো প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই। অবশ্য যেখানে প্রয়োজন আছে সেখানে বলা হয় তাহলে ঠিক আছে, মুষ্টিবদ্ধ রাখুন, মুষ্টিবদ্ধ থাকা ভাগ্যের ব্যাপার, খুলে গেলে ধুলে ভরা। তাই নিজের জিনিসকে সেই কথাই বলি যে আমি সেদিন বয়ান করেছিলাম গীবতের ধ্বংসলীলা কিতাবে, আমির আহলে সুন্নাহ লিখেছেন কোনো এক বুজুর্গ ব্যক্তির ব্যাপারে, যদি আমাদের নেকি মানুষ জানতে পারে তাহলে সেটাকে আমরা নেকির মধ্যে গণ্য করতাম না। এই যে অ্যাপ্রোচ সালন ভাই, অ্যাপ্রোচ নেকি গোপন করা, চুপ থাকা, না বলা, অর্থাৎ কেউ যদি বলে, উদাহরণস্বরূপ আপনার সাথে কেউ সদ্ব্যবহার করেছে, কেউ আপনাকে সহযোগিতা করেছে, কেউ যদি আপনার অনেক উপকার করে থাকে মাশাআল্লাহ, কিন্তু আপনি অন্যজনের নাম বলেছেন, আপনি বুঝতে পারছেন ইনি করেছেন, তার উচিত যে যদি তিনি বুঝতে পারেন উনি করছেন না আমি করছি। যেমন আমির আহলে সুন্নাহ বলেন, কোনো বুজুর্গ সম্পর্কে আগেকার লোকেরা নেকি করে বলে দিতেন, নেকি করে রিয়াকারি করতেন, এখন তো নেকি করেন না, তারপরও রিয়াকারি করে, মিথ্যা বলে।
ঠিক তাই,
অর্থাৎ এমন ব্যক্তি যিনি না করে নিজের প্রশংসা চায়, যে কাজটি সে করেনি সেটার প্রশংসা করা হোক, এটা হারাম, এটার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সতর্ক করা হয়েছে, যেটি কোরআন করিমের মাধ্যমে অকাট্য হারাম। যে কাজ আপনি করেননি সেটার জন্য প্রশংসা চাওয়া এবং সেটার জন্য লোকেরা আমাকে বাহবা দেবে। আপনি কাজটা করেননি, সেটার জন্য কেন বাহবা দেবে? এটা তো এমন কথা যে আমি আপনাকে 10 লাখ টাকা দিয়ে বলেছি এগুলো গরিবদের কাছে বিলি করে দাও, এবং সবগুলো দানের লেভেল আপনি নিয়ে বললেন আমি হলাম দাতা। আপনি তো দাতা নন, আপনি হচ্ছেন বন্টনকারী। সে সময় তো আপনার পকেট থেকে ভাড়ার জন্য 10 টাকাও বের হয়নি, আপনি সেই দাতার নিকট থেকে 10 টাকা নিয়েছিলেন। ভাই, এই বিষয়গুলো নেকি গোপন করা, যদি কেউ নেকি করেন তাহলে ঠিক আছে, কিন্তু নিজের জন্য নেবেন না। যদি তিনি আপনাকে নিষেধ করেন, ভাই যেন আমার নাম না আসে, তাহলে তার নাম বলা উচিত নয়। কিন্তু ভাই, সেখানে নিজের নামই কেন চালিয়ে দেবেন? আমার নাম আসা উচিত। এভাবে নিজের জীবনকে নাকি গোপনকারী হিসেবে তৈরি করুন, পরহেজগারীর সাথে তৈরি করুন, এগুলো হচ্ছে তাকওয়া। এবং এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে হারাম এবং নাজায়েজ কাজের দিকে নিয়ে যায়, এবং তাকওয়া সম্পন্ন জীবন হচ্ছে আখিরাতুল মুত্তাকিন, এবং শেষ পরিণতি মুত্তাকিদের জন্য। কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়ত রয়েছে। আল্লাহ বলেন ওয়ালামু ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এবং আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে রয়েছেন, মুত্তাকিদের জন্য সম্মান রয়েছে, মুত্তাকিদের জন্য বাহবা, মুত্তাকিদের জন্য সবকিছু রয়েছে। ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো সে যে সবচেয়ে বেশি মুত্তাকি, তাকওয়া অন্তরে, এবং সেটা বান্দার উপস্থিতিতে প্রকাশ পায়। আল্লাহ করিম আমাদেরকে নেকি গোপনকারী হিসেবে তৈরি করুন। ইসলামী বন্ধের উচিত কফলি মদিনা লাগানো, ইবাদতের কথা বলবেন, আমি এই ইবাদত করছি, আমি এটা করছি, ওটা করছি, যতক্ষণ পর্যন্ত শারীরিকভাবে কোনো প্রয়োজন না হয়, শারীরিকভাবে অনুমতি থাকে তাহলে ঠিক আছে। মা নিজের মেয়েকে বলে, পিতা নিজের ছেলেকে বলে, পীর নিজের মরিদদেরকে বলে, কোনো সঠিক উদ্দেশ্য থাকায় সেটা অত্যন্ত প্রয়োজন। ওস্তাদ নিজের ছাত্রদের বলে, অথবা আপনি কাউকে না বললেও, আমি আপনাকে বলছি, আপনি কাউকে না বললেও আল্লাহ পাক এমন বান্দা তৈরি করে যিনি আপনার নেকিগুলো মানুষের সামনে নিয়ে আসে।
সুবহানাল্লাহ,
আপনি 7 পর্দার ভেতরে গোপনে যদি নেকি করে কাউকে না বলেন, আল্লাহ পাক সেটা মানুষের সামনে নিয়ে আসবে। যদি মানুষ 7 পর্দার ভেতরে গোপনে গুনাহ করে, আল্লাহ যদি চান সেটাও মানুষের সামনে নিয়ে আসেন, আল্লাহই জানেন। আল্লাহ ইখলাস নসিব করুন, ইখলাস নসিব করুন, আল্লাহ পাক আমাদেরকে ইখলাস নসিব করুন। আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক আমাকেও মখলিস বানিয়ে দিন, এবং আল্লাহ পাক আমাদের সবাইকে মখলিস বানিয়ে দিন,
আমিন। জি কল,
কল্যাণের কথা রমজান শরীফের খুবই চমৎকার একটি অনুষ্ঠান, এবং নিগরানে সুরার খুবই গুরুত্বপূর্ণ মাদিনী ফুলও এর মধ্যে অর্জন হয়। নিগরানে সুরার খিদমতে আরজ হচ্ছে যে হুজুর, যখনই রমজান শরীফের বরকতময় সময়গুলো মুহূর্তগুলো চলে যায়, এমন কিছু বন্ধু থাকেন যারা রমজান শরীফের আদব ও সম্মান বজায় রাখেননি। যখন রমজান শরীফ অতিবাহিত হয়, তখন পরিবেশকে সামনে রেখে তাদের কান্নাকাটি করা, আফসোস করা, এমনভাবে নিজেকে মানুষের সামনে প্রকাশ করা, এভাবে রমজান শরীফ বিদায় নেওয়ার সময় এমন আফসোস কেমন, এ ব্যাপারে কিছু মাদিনী ফুল ইরশাদ করুন। জাযাকাল্লাহু খাইরা।
আমরা এটা বলতে পারি না যে ওনারা দেখানোর জন্য করছেন, জানি না, হয়তো ওনাদের অনেক বেশি আফসোস হচ্ছে, অনেক বেশি আফসোস হচ্ছে, অনেক বেশি আফসোস হচ্ছে। জানি না ওনাদের সামান্য মুহূর্ত লজ্জিত হওয়া, সামান্য মুহূর্ত কান্নাকাটি মাগফিরাতের কারণ হয়ে যাবে। দেখুন, কোনো সময় আপনি কাউকে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে দেখলে, দোয়ার মধ্যে এইভাবে কান্নাকাটি করতে দেখলে, কখনো তার ব্যাপারে খারাপ ধারণা করবেন না। কান্নাকাটি করার কি উপকার আছে ভাই? কেন উপকার থাকবে না? আপনি কে সেটার উপকার এবং ক্ষতির ফয়সালাকারী? জানি না, তার সামান্য মুহূর্তের কান্নাকাটি, এই সামান্য মুহূর্তের বিনয় তার অতীতের সকল গুণা এবং ভুল ত্রুটি ক্ষমার উসিলা হয়ে যাবে। জানি না সামান্য মুহূর্তের কোন নেক বান্দাদের দরবারে আসা, নেক বান্দাদের সংস্পর্শে বসা, এটা তার জন্য অনেক বড় মাগফিরাতের কারণ হয়ে যাবে। একজন ইবাদতকারী বান্দা ছিলেন, তার পাশ দিয়ে এক গুনাহগার যাচ্ছিল। গুনাহগার ব্যক্তি দেখলো যে সেই ইবাদতকারী বান্দার উপর মেঘ ছায়া দিচ্ছে, উনি কত যে মর্যাদাবান ব্যক্তি। সে ভাবলো, আমি গুনাহগার তার পাশে গিয়ে সামান্য মুহূর্তে বসি, জানি না হয়তো তার নেকি আমার কোনো উপকারে আসবে। সে গিয়ে বসে পড়ল। নেকার ব্যক্তি দেখা মাত্র বললেন, তুমি গুনাহগার, পাপি, অযত লোক, আমার কাছে বসেছো, এখান থেকে সরে যাও, তোমার অপকর্মের কারণে আমার সকল হিসাব কিতাব যেন এদিক সেদিক হয়ে না যায়। তাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। আল্লাহ পাক তখনকার সময়ের নবীর নিকট ওয়াহী প্রেরণ করলেন, যে লোকটি গুনাহগার ছিল সে যখন চলে গেল, মেঘের টুকরোটি সেই গুনাহগারের সাথে চলে গেল। আল্লাহপাক তখনকার সময়ের নবীর নিকট ওহী প্রেরণ করেন, এই দুজনের নিকট আমার বার্তা পৌঁছে দাও, সেই নেককার লোককে বলো তোমার ইবাদত আবার শুরু করো, তোমার সকল নেকি তোমার অহংকারের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং ওই লোকটিকে বলো তোমার মুহূর্তের জন্য বিনয়ের কারণে তোমার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। উভয়ের জীবন যেন শুরু থেকে আরম্ভ করে, আমাদের কিছুই জানা নেই হুজুর, আমরা কিছুই জানি না। কোনো ব্যক্তির মুহূর্তের জন্য বিনয়, নিজেকে গুনাহগার মনে করা, অথবা আমি যা কিছু করেছি সব বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হায় আফসোস আমার কি হবে। এক ব্যক্তি আজ-জাওয়াজের আন-ইকতিরাফিল কাবায়ির, এই কিতাবে বর্ণিত আছে, এক ব্যক্তির গুনাহ হয়ে গেছে, গুনাহ হওয়ার পর এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগলো, আমার দ্বারা গুনাহ হয়েছে, আমার দ্বারা গুনাহ হয়েছে, এতটা আফসোস করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো। আল্লাহ পাকের নিকট তার লজ্জিত হওয়া এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন এবং তাকে সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত করেছেন।
সুবহানাল্লাহ।
অতএব বরং আমাদের নিজেকে দেখতে হবে, আমি কি। যদি এভাবে কেউ করেন আল্লাহ পাক তাকে আরো বরকত দান করুন। কারো অন্তরের ফয়সালা দেওয়া আমাদের উচিত নয়, রিয়াকারী সম্পর্ক, লৌকিকতা সম্পর্ক, নিজেকে প্রকাশ করার সম্পর্ক, একেবারে নিজের অন্তরের সাথে, হৃদয়ের সাথে, এবং অন্তরকে কে দেখতে পায়, এটা রবের ব্যাপার, আল্লাহ এবং বান্দার ব্যাপার। ঠিক আছে, আল্লাহ পাক আমাদের সবাইকে সুধারণা পোষণকারী বানিয়ে দেবে।
আমিন। কল
আহ, দেখতে দেখতে রমজান মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে এবং আপনার এই অনুষ্ঠান কল্যাণের কথা খুবই অসাধারণ এবং এই উত্তম কথাগুলোর মধ্যে আমরা এই কথাটি অ্যাড করতে চাই, এর মধ্যে যোগ করতে চাই আপনার মাধ্যমে। দাওয়াত ইসলামী একেবারে সূচনা লগ্ন থেকে, যখন মাদিনী চ্যানেল ছিল না এবং আজ আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল আলো ছড়াচ্ছে, এই পর্যন্ত অথেন্টিক ও অত্যন্ত রিয়েল এবং দিনের অনেক মৌলিক বিষয় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী শিখিয়েছেন। রমজানের আগমনের আনন্দ এবং রমজান বিদায় নেওয়ার দুঃখ, এটা হচ্ছে দাওয়াত ইসলামের বৈশিষ্ট্য এবং আমির আহলে সুন্নাতের এটা বৈশিষ্ট্য। মাশাআল্লাহ, ওনার ইশক ও মহাব্বত আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবাগণের সাথে, বুজুর্গানে দিনের সাথে, এবং এইভাবে সম্মানিত যে মাসগুলো রয়েছে এবং রাতগুলো রয়েছে সেগুলোকে যেভাবে দিনের বিধান অনুযায়ী অতিবাহিত করা উচিত, তিনি মাশাআল্লাহ আমাদেরকে তা শিখিয়েছেন। আল্লাহ পাক আপনাকে, আমির আহলে সুন্নাতকে এবং সবাইকে সুখী ও সমৃদ্ধ রাখুন, সবার ইলম ও আমলে বরকত দান করুন। আল্লাহ তাআলা মাদিনী চ্যানেলকে সুখী ও সমৃদ্ধ রাখুন, নিয়ামত হারিয়ে যাওয়া থেকে রক্ষা করুন। আমিন।
মাশাআল্লাহ, উৎসাহ প্রদানের জন্য অনেক অনেক শুকরিয়া, এবং আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান করুন। মাশাআল্লাহ, আমাদের অনেক ইসলামী ভাই চেষ্টা করেছেন, রেকর্ডিং করছেন, আমাদের উলামাগণ এসেছেন, মুফতিয়ানে কেরাম এসেছেন, মুবাল্লিগরা এসেছেন, নাথ খান এসেছেন, আলহামদুলিল্লাহ। যেন রমজান মাসব্যাপী মাদানী চ্যানেলে আপনারা যা দেখছেন সবকিছু ইসলামী ভাইদের প্রচেষ্টা, অতপর যারা বিহাইন্ড স্ক্রিনের পেছনে শত শত ইসলামী ভাইদের সর্বাত্মক চেষ্টা রয়েছে, এবং মাহে রমজানে তারা আরও বেশি ইনপুট দেয়, ইনপুট দিয়ে থাকে, প্রচেষ্টা চলমান থাকে, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে উত্তম প্রতিদান দান করুন, সবাইকে সাহস দান করুন, সকলের এই কার্যক্রম আল্লাহ পাক নিজ অনুগ্রহে কবুল করুন। আমাদের আমলের কি ভূমিকা আছে? জি,
কল
নিগরানের সুরার দরবারে আরজ হচ্ছে যে আগামীকাল হচ্ছে সত্যিই ঈদের খুশি, রমজান আসছে, রমজান আসছে, রমজান এসেছে, রমজান এসেছে, আহ দেখতে দেখতে আজকে শেষ চলে এসেছে, সারা রমজান মাস উদাসীনতার মধ্যে নেকি সমূহ করতে পারিনি, এখন যে কয়েকটি মুহূর্ত হাতে রয়েছে এতে আমরা এমন কোন আমলটি করব যাতে অধিক হারে মাহে রমজানের বরকত সমূহ লাভ করতে পারি?
সকল গুনাহ থেকে বেঁচে থাকা এবং যা ফরজ এবং ওয়াজিব রয়েছে তা যথাযথ আদায় করা, এবং আরো চেষ্টা করা যে অধিক হারে দুরুদে পাক, দোয়া এবং ওজিফা এবং কোরআনে করিম তেলাওয়াতের মধ্যে নিজের সময় অতিবাহিত করা।
মারহাবা। জি কল,
নিগরানে সুরা আপনার প্রোগ্রাম কল্যাণের কথা আমাদের কাছে অনেক পছন্দনীয়। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলো কল্যাণের কথা শিখতে পেরেছি। জাযাকাল্লাহু খাইরা।
আমিন বাবা, অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরা।
জি কল, প্রিয় প্রিয় নিগরানী সুরা, বাড়ির লোকেরা যখন পরস্পর ভালো ব্যবহার করেন, বড়জনরা যখন নেক কাজের দিকে যায়, তখন ছোট্ট শিশুরাও নেক কাজের দিকে যাবে।
অবশ্যই, বড়দের দেখে ছোটরা এর উপর আমল করে, মাশাআল্লাহ।
মারহাবা। জি কল,
মাশাআল্লাহ কল্যাণের কথা অনুষ্ঠান খুবই সুন্দরভাবে চলছে। নিগরানেশ্বরের নিকট আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো মাদিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়েছি, যদি অন্য কাউকে মাদিনী পরিবেশে সম্পৃক্ত করতে চাই এবং তিনি মাদিনী পরিবেশে সম্পৃক্ত না হন এবং অন্য কোনো পরিবেশে সম্পৃক্ত থাকেন, তাকে কীভাবে মাদিনী পরিবেশে দাওয়াত ইসলামের মাদিনী পরিবেশে নেওয়া যায়, ইনফিরাদি কোশিশ করার পদ্ধতি কেমন হওয়া উচিত, এই ব্যাপারে কিছু মাদিনী ফুল ইরশাদ করুন।
আমাদের পরিভাষা হচ্ছে দিনী মাহুল, মাদিনী মাহুল নয়। যদি আপনি কাউকে এদিকে আনতে চান তাহলে উত্তম পদ্ধতিতে তাকে সালাম দিন, তার সাথে উত্তমভাবে মিলিত হন, মুচকি হেসে সাক্ষাৎ করুন, তাকে নামাজের দাওয়াত দিন, তাকে মসজিদের দিকে নিয়ে আসুন। যদি তিনি নামাজের দিকে আসেন অথবা তাকে ধীরে ধীরে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমায় নিয়ে আসুন, নিজ নিজ এলাকার মাদ্রাসাতুল মদিনা বালেগানের দিকে নিয়ে আসুন, যাতে তারা বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে। ইনশাআল্লাহ তাআলা যখন তাদেরকে নেকি এবং ইবাদতের দিকে আনবেন তখন তারা নিজেরাই আপনার দিকে। দাওয়াত ইসলামের দিনী কাজ হচ্ছে এটাই যা আমি আপনাদেরকে আরজ করেছি। মানুষ নামাজি হয়, নেকির দাওয়াত প্রদানকারী হয়, নেকির দাওয়াত প্রদানে আপনার সহযোগী হয়। দাওয়াত ইসলামী হচ্ছে ইসলামের দাওয়াত প্রদানকারী, এটা একটা আন্তর্জাতিক সংগঠন। আল্লাহ করিম আমাদের সবাইকে দাওয়াত ইসলামের সাথে স্থায়ীভাবে সঙ্গ দেওয়ার তৌফিক দান করুন। আরেকবার আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া, দোয়া করবেন। আল্লাহ করিম আজকে রাতের বরকতও দান করুন এবং সামনের মুহূর্তগুলোকেও আল্লাহ করিম আমাদেরকে ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করুন। যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো হে আল্লাহ আমাদের প্রতিটি নিঃশ্বাস ইবাদতের মধ্যে মশগুল রাখুন এবং আমাদের দ্বারা যেন আল্লাহর নাফরমানি না হয়, তার হাবিবের নাফরমানি না হয়। এবং আল্লাহ পাক আমাদের সবার পরিবারকে স্বাচ্ছন্দ্যে রাখুন। আপনাদের অসুস্থতা, পেরেশানি, দুঃখ বেদনা আল্লাহ পাক আপন অনুগ্রহে দূর করে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা।